বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের বাংলা অনুষ্ঠানে রয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক সম্পর্কিত খবর। পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক তানভীর নাসরিনের প্রতিক্রিয়া।
কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠক সেরে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিলেন তিনি অনেক চমকই দেখাতে পারেন।
এছাড়াও রয়েছে নিয়মিত আয়োজন এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। আজ মঙ্গলবার সিঙ্গাপুরে স্বাক্ষরিত চুক্তিপত্রে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণভাবে পরমাণু মুক্ত করার ব্যাপারে তাঁর অটল দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রতি নিরাপত্তা সুরক্ষার প্রতিশ্রুতির উল্লেখ করেছেন। চুক্তিপত্রে কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি কায়েম নিয়েও দুপক্ষে মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়া হবে বলেও আহ্বান জানানো হয়েছে। যুদ্ধবন্দীদের দেহাবশেষ পুনরুদ্ধার এবং যুদ্ধরত অবস্থায় নিখোঁজ সৈনিকদের হদিশ করার ব্যাপারে এতে ঐক্যমত্য ব্যক্ত করা হয়েছে। পরবর্তীতেও এবারকার আলোচনার সূত্র ধরে ভবিষ্যৎ কথাবার্তাও চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত হয়েছে। ভয়েস অফ আমেরিকার চুক্তিবদ্ধ সাংবাদিক গ্রেটা ভ্যান সাস্টেরানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত আমরা করব। যুক্তরাষ্ট্রের নেতা বলেন, কোনো তরফেই কোনো রকম চরম হুঁশিয়ারি ধ্বনিত হয়নি এবং আজকের এই ঐক্যমত্য অনেক কটি মাসের নিষ্পত্তি আলোচনা এবং কথাবার্তারই ফলোদয়। পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বর্তমানে বলবৎ বিধিনিষেধ বহাল থাকবে যতদিন না উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের বিষয়টি আর কোনো সমস্যা হয়ে বিদ্যমান না হয়। যাচাইকরণ বিষয়ে ট্রাম্প বলেন, কিমের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা তাঁর হয়েছে, পরমাণু মুক্তকরণ বাস্তবায়িত হবে অনেককেই ওখানে মোতায়েন করে এবং কিম তাঁর ঐক্যমত্য মোতাবেক কাজ করা শুরু করে দেবেন কাল বিলম্ব না করেই। সিঙ্গাপুর সামিট নিয়ে গ্রেটা ভ্যান সাস্টেরানের সাক্ষাৎকার নিয়ে রিপোর্ট রয়েছে বিশ্ব সংবাদের পর আমাদের মূল অনুষ্ঠানে। পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া আজ মঙ্গলবার আফগানিস্তান সফরে যান। ওখানে তাঁর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে আলোচনায় বসেন। আলোচ্য বিষয় ছিল দ্বিপাক্ষিক বিষয়াদি এবং আফগানদের শান্তি কায়েম সংশ্লিষ্ট উদ্যোগ প্রয়াস। কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের জনৈক মুখপাত্র আলোচনা যে হয়েছে তার যথার্থ নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত বিষয়াদি নিয়ে আর কিছু বলেননি। বাজওয়া দিবসব্যাপী ওই সফরে যান গানিরই আমন্ত্রণে। কাবুলের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে কিছুদিন আগে যে টানাপোড়েন দেখা দেয় ইদানিং তা কিছুটা প্রশমিত হয়েছে। আফগানিস্তানে এবং এতদঞ্চলে পারস্পরিক নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুদেশই সর্বাত্মক আলোচনা পরিকাঠামো প্রণয়নে এবং সম্পর্ক সুরক্ষা আরও মজবুত করতে সহমত ব্যক্ত করেছে। আজ মঙ্গলবার বাজওয়া যখন কিনা কাবুল সফরে যান, সেদিনটাতেই আফগান সরকার তালেবানদের সঙ্গে তাদের ১৭ বছর স্থায়ী লড়াইয়ের নিষ্পত্তি অন্বেষায় একপাক্ষিকভাবে সপ্তাহব্যাপী অস্ত্র সম্বরণ শুরু করে। ওদিকে তালেবানরাও ঈদ উল ফিতরের তিন দিনব্যাপী পরবের সময় আফগান বাহিনীর বিরুদ্ধে হামলা চালানো বন্ধ রাখার কথা উল্লেখ করেছে। তালেবান লড়াকুরা ইতিমধ্যে আজ আফগানিস্তানের একটি এলাকার উপর চড়াও হয় এবং আরেকটি অঞ্চলে অভিযান পরিচালনার উদ্যোগ নেয়। সরকারের তরফে একপাক্ষিক অস্ত্র সম্বরণ ঘোষণা বাস্তবায়িত হওয়ার পর সরকারি কর্মকর্তারা বলছেন, তালেবানরা ফারিয়াব প্রদেশের কোহিস্তানে ভোরের বেলায় অভিযান চালিয়ে আফগান বাহিনীর কমসে কম ১২ সৈনিককে হত্যা করেছে এবং অপর ১৩ জন এতে জখম হয়েছে। পরে তালেবানরা এলাকাটি দখল করে নেয়। প্রাদেশিক সরকারের জনৈক মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানান, অসামরিক মানুষজনের জানমালের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে আফগান বাহিনীর সৈনিকেরা কোহিস্তান থেকে পিছু হটে যায়। ওদিকে মধ্যপূর্বাঞ্চলবর্তী বিক্ষুব্ধ গাজনি প্রদেশে মকুর পুলিশ সদর কার্যালয়ের কাছে আফগান বাহিনী ধুন্দুমার লড়াইয়ে ব্যবহৃত রয়েছে তালেবানদের সঙ্গে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের রাঙামাটি পার্বত্য জেলায় পাহাড় ধসে ১১ জন এবং কক্সবাজার জেলায় একই ঘটনায় একজনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে বলে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
ওই অঞ্চলে গত কয়েকদিনের টানা বর্ষণের পর মঙ্গলবার পাহাড় ধসে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়ে তারা বলেন, দুর্ঘটনা কবলিত নানিয়ারচর উপজেলার বড়কুল পাড়ায় মারা গেছেন চারজন, হাতিমারা গ্রামে তিনজন এবং শিয়াল্লি পাড়ার চারজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে পাহাড় ধসের গ্রামগুলোতে উদ্ধার তৎপর। এদিকে কক্সবাজারের মহেশখালীতে একজন পাহাড় ধসে নিহত হন বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, 2017 সালে টানা বর্ষণের পর চট্টগ্রাম এবং রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন জায়গায় 12 ও 13 জুন দেশের ইতিহাসে ভয়াবহতম পাহাড় ধসের ঘটনায় প্রায় 170 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র রাঙ্গামাটিতেই নিহত হন 120 জন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশেই ব্লগার প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার দায় কেউ স্বীকার করেনি। পুলিশও এখন পর্যন্ত কোনো ক্লু পায়নি এ ব্যাপারে। সোমবার ইফতারির পূর্ব মুহূর্তে মুন্সীগঞ্জের সিরাজদি খানে শাহজাহানকে হত্যা করা হয়, জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ব্লগার প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার দায় কেউ স্বীকার করেনি। পুলিশও এখন পর্যন্ত কোনো ক্লু পায়নি। সোমবার ইফতারির পূর্ব মুহূর্তে মুন্সীগঞ্জের সিরাজদি খানে শাহজাহানকে হত্যা করা হয়। দুটি মোটরসাইকেলে ঝটিকা আক্রমণ চালিয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। শাহজাহান মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। নিহত বাচ্চুর প্রথম স্ত্রীর দ্বিতীয় মেয়ে দুর্বা জাহান জানায়, তার বাবার কোনো শত্রু ছিল না।
এখনো পর্যন্ত আমি লাশ দেখার আর পর্যন্ত বিশ্বাস করতে পারিনি আমার বাবা মারা গেছে। যদি আমি কাউকে সন্দেহ করিও, আমি কোনো তদন্ত ছাড়া বা কোনো কিছু ফাইল কেস ছাড়া আমি অবশ্যই কারোর উপরে বলবো না যে না অমুক দল করছে, তমুকরা করছে বা ওনার শত্রুরা করছে, এই কথা আমি বলবো না।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, নিহত শাহজাহান বাচ্চুর স্ত্রী আফসানা জাহান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, তবে কাউকে আসামি করা হয়নি। পুলিশের একাধিক টিম হত্যার মোটিভ খুঁজে বের করার জন্য তদন্ত অব্যাহত রেখেছে। অন্তত দুটি কারণ সামনে রেখে তদন্ত করা হচ্ছে। একজন মুক্তমনা ব্লগার সেজন্য কোনো জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করেছে কিনা, অথবা সহায় সম্পত্তি নিয়ে বিরোধীর জেরে এ হত্যাকাণ্ড হয়েছে কিনা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ রুখতে নদী পাড় এবং খাঁড়ি সংলগ্ন অঞ্চলগুলোতে লেজার ওয়াল বসানোর ভাবনা চিন্তা চালাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
প্রসঙ্গত বলা যেতে পারে, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত রয়েছে। এর মধ্যে 840 কিলোমিটার কাঁটাতার দিয়ে মুড়ে ফেলতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই 750 কিলোমিটার কাঁটাতারের বেড়ার কাজ শেষ হয়ে গিয়েছে, বাকি জায়গাগুলি অরক্ষিত পড়ে রয়েছে। বিএসএফ কর্তাদের দাবি, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে তথ্য এসেছে যে নদীপার সীমান্ত এবং জনবসতিহীন সীমান্ত অঞ্চল দিয়ে সাম্প্রতিক অতীতে জঙ্গি ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে অভিযুক্তরা পারাপার করছে। বিশেষ করে সেপাহী জেলার অন্তর্গত সোনামুড়া মহকুমার প্রায় পুরোটাই ফাঁকা রয়েছে, এখানে কাঁটাতার বসানো সম্ভব নয়, ফলে ওই জায়গা দিয়ে অনুপ্রবেশ ঘটে চলেছে। তাই বাহিনী সেখানে লেজার ওয়াল বসানোর ভাবনা চিন্তা চালাচ্ছে বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের অর্থনীতি বিষয়ক পরামর্শদাতা ল্যারি কার্ডলো হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রেসিডেন্ট ট্রাম্প সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসবার ঠিক আগে দিয়ে টুইট বার্তায় মন্তব্য করেন, আমাদের গ্রেট ল্যারি কার্ডলো বাণিজ্য ও অর্থনীতি নিয়ে কঠোর পরিশ্রম করেছেন এবং এখন তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন। হোয়াইট হাউসের মুখপাত্র সেয়ারা হাকাবি স্যান্ডার্স পরে এক বিবৃতি মারফত জানান, 70 বছর বয়সী ল্যারি কার্ডলো এখন সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে, তাঁর চিকিৎসা চলছে মেরিল্যান্ডের বেথেসডায় ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। ইতালির শ্বেত স্বর্ণ, টাস্কানের কারারা শহরের শ্বেত মর্মর মহামূল্যবান পাথর, পাহাড় কেটে এই পাথর বিক্রির পর্ব চলেছে সে আজ 2000 বছরেরও বেশি কাল ধরে। এই শ্বেত মর্মরের প্রতি প্রথম আকৃষ্ট হয়েছিল রোমবাসীরা। বহু বিখ্যাত সব মর্মর মূর্তিতে রোমের ট্রাজান স্তম্ভে, প্যান্থিয়নে বিখ্যাত ডেভিড আর মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েটায় এর ব্যবহার বিশ্বকীর্তির জন্ম দিয়েছে। পরবর্তীকালে মুসলমানেরা বহু মসজিদে এ শ্বেত মর্মর ব্যবহার করেছেন। এখন আশঙ্কা দেখা দিচ্ছে, পাহাড়ের পাথর তো আর নতুন করে গজাবে না, এমতাবস্থায় কি হবে? এই যে অপূর্ব এ শ্বেত মর্মরে সূর্যের আলো ঠিকরে পড়ে যে স্বর্গীয় দূতীর জন্ম দিচ্ছে, এ পাথরের পাহাড় তো এখন নিঃশেষ হতে চলেছে। তারপর খবর শেষ হলো এখানেই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কি কি কথা হলো, কেমন করে সেগুলো কাজে পরিণত হবে, পরবর্তী পদক্ষেপ কি, এসব নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়েস অফ আমেরিকার কন্ট্রিবিউটর গ্রেটা ভ্যান সিস্টেরেনের সঙ্গে এই সাক্ষাৎকারে আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাক্ষাৎকারটির বিস্তারিত শুনুন সেলিম হোসেনের কাছে।
ধন্যবাদ সঞ্জনা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে কেমন মনে হলো, তার কোন দিকটি আপনাকে অবাক করেছে, এই প্রশ্ন দিয়েই গ্রেটা ভ্যান সিস্টেরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার শুরু করেছিলেন। ভয়েস অফ আমেরিকার কন্ট্রিবিউটর গ্রেটা ভ্যান সিস্টেরেন তার প্রথম প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি একজন অত্যন্ত ভালো মানুষ, দারুণ ব্যক্তিত্ব। প্রেসিডেন্ট ট্রাম্প:
Really, he's got a great personality. He's a, you know, funny guy, he's a very smart guy, he's a great negotiator. He loves his people, not that I'm surprised by that, but he loves his people, and I think that we have a, you know, the start of an amazing deal.
President Trump bolchilen tini ekjon mojar manush, khubi bichokkhon, ekjon bhalo alochok. Tini tar jonogon ke bhalobashen, tate je ami obak hoyechi ta noy, tobe mone hoyeche tini tar jonogon ke shottyi bhalobashen. Ami mone kori আমরা চমৎকার একটি চুক্তির দিকে এগোনোর পথে হাঁটা শুরু করেছি। আমরা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে যাচ্ছি, অতি শীঘ্রই আমরা তা শুরু করব, এবং আরও অনেক কিছুই ঘটতে যাচ্ছে, যার মধ্যে থাকছে কোরিয়ান যুদ্ধে নিহতদের দেহাবশেষ হস্তান্তর, স্বজন হারানো পরিবারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দয়া করে আপনি এটি করুন, এই অনুরোধ করেছে সেই সব পরিবারের সদস্যরা আমাকে চিঠি দিয়ে, টেলিফোন করে, এবং তিনি সম্মত হয়েছেন তাতে। হাজার হাজার মানুষ সেই যুদ্ধে মারা যান, ফলে এটিও অত্যন্ত বড় একটি ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ভ্যান সিস্টেরেন প্রশ্ন করেন, মানবাধিকার প্রশ্নে কিম জং উনের প্রতিক্রিয়া কি ছিল। উত্তরে তিনি বলেন, খুব ভালোই ছিল।
Very well. I mean, we obviously were talking about the denuclearization 90% of the time, but we put a lot of other things, including human rights were mentioned. Getting the remains back were a big factor. In fact, we put it in the document. We're able to get that in the document. We got a lot of good things in that document.
প্রেসিডেন্ট বলেন, খুব ভালোই ছিল, অর্থাৎ বলতে চাচ্ছি নিঃসন্দেহে আমাদের আলোচনার 90% পরমাণু মুক্তকরণ বিষয় নিয়েই কথাবার্তা ছিল, তবে অন্যান্য বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ছিল মানবাধিকার, কোরিয়ান যুদ্ধে নিহতদের দেহাবশেষ হস্তান্তর। আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে এগুলো অন্তর্ভুক্ত, এবং আরও অনেক ভালো ভালো বিষয় আছে যার অনেক কিছুই অনেকে ভাবতেও পারেনি, সেগুলোর কিছু জানানোর অনুরোধ জানান গ্রেটা ভ্যান সিস্টেরেন। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান কিম জং উনকে কোনো আলটিমেটাম বা হুমকি দেয়া হয়েছে কিনা, অথবা কিম জং উন কোনো আলটিমেটাম দিয়েছেন কিনা। প্রেসিডেন্ট বলেন, না, কারো পক্ষ হতেই আলটিমেটাম বা হুমকি দেয়া হয়নি।
Not an ultimatum. We, you know, we've been dealing for 3 months, really, and we've been dealing through our various representatives, including Secretary of State Mike Pompeo, who's done a really fantastic job. So we've been dealing for a pretty good period of time, and
বলছিলেন, কোনো হুমকি নয়, আমরা 3 মাস ধরে এ নিয়ে কথাবার্তা বলছি, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ অনেকে এই কাজের সঙ্গে জড়িত, তারা চমৎকারভাবে কাজ করছেন, আমরা বেশ ভালো একটা সময় ধরে এসব করছি এবং বৈঠক করছি, শেষ পর্যন্ত প্রথম থেকে আমরা সঠিক পথেই ছিলাম, এখনও আছি, এবং এর জন্য 25 ঘন্টা, এটি আমার 25তম ঘন্টা, 25 ঘন্টা ধরে ঘুমাইনি আমি, অনেক লম্বা সময়ের আলোচনার ফসল এটি, এবং এতে আমি খুবই গর্বিত। এর মধ্যে দিয়ে একটি প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র, এর সমাপ্তি হতে পারত একটি যুদ্ধের মাধ্যমে, যাতে লক্ষ কোটি মানুষ মারা যেতে পারত। আপনি উত্তর কোরিয়াকে খুব ভালো করেই জানেন, সৌলে 28 মিলিয়ন বা 2 কোটি 80 লক্ষ মানুষের বসবাস, যুদ্ধ হলে তাদের অনেকেই মারা যেত, কিন্তু আমরা একটি চুক্তির মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থাকবে কিনা এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হ্যাঁ, তারা আপাতত থাকবে।
We didn't even discuss that. That wasn't discussed. We are going to get out of the war games that cost so much money. You know, where we, because I think number one, it's very provocative and I want to do it and I think they're very happy about it because it is so provocative.
প্রেসিডেন্ট বলেন, আমরা সেটি নিয়ে আলোচনাই করিনি। আমরা আগে যুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসি যাতে বহু অর্থ খরচ হয়ে যাচ্ছে। এটি খুব একটি উস্কানিমূলক ব্যাপার। আমরা এটি নিশ্চিত করতে চাই যে এই বিষয়টি আর থাকবে না। আমার ধারণা তারাও এতে খুব খুশি। এতে ভাগ্য সহায় হয়েছে আমাদের। আমরা ভালো বিশ্বাসে আলোচনা করছি, তাই আশা করছি যুদ্ধ হবে না। কয়েক দশকের সামরিক হুমকির পর কী কারণে কিম জং উন আলোচনায় বসলেন গ্রেটার, এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, আমার মনে হয় না অত বেশি সামরিক হুমকি ধামকি তিনি দিয়েছেন, যেমন বলেন প্রেসিডেন্ট।
Well, actually, I don't think there's been too much saber rattling prior to me. I don't think they basically had a silencio attitude, silence. They didn't want to talk about it, and you can't do that. And I think the initial rhetoric was very important, frankly, as much as I hated to do it, and as much as...
President বলছিলেন, আমার তো মনে হয় না, বিষয়টি ছিল আসলে নীরবতা। কেউ কোনো কথাই বলেনি এবং আমি মনে করছি প্রাথমিকভাবে বিষয়টি শুরু করাই ছিল গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে কি, আমিও করি করি করে করতে চাইনি। মানুষ বলছে আমি ভুল করতে যাচ্ছি, শেষ পর্যন্ত আমি সেটা করেছি আর এখন আমি এখানে। মনে করছি তিনি একটি চুক্তিতে আসতে চান, কিছু একটা করতে চান। কেন তিনি তা করবেন গ্রেটার, এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বললেন,
Because he knows that we mean business. I don't think he felt that in the past. I think in the past it was different people. It didn't work out. But he knows that we want to do business. We have to do business and we will do business. And now we do have, it's been, you know, not a long time. But
প্রেসিডেন্ট বলছিলেন, এর কারণ তিনি জানেন এর অর্থ হচ্ছে বাণিজ্য। আমি মনে করি না অতীতে তাকে এমনভাবে বোঝানো হয়েছে। অতীতে ভিন্ন মানুষ ছিল, এটি তেমনভাবে করা হয়নি। তিনি জানেন যে আমরা বাণিজ্য অর্থাৎ লেনদেন করতে যাচ্ছি। আমাদেরকে বাণিজ্য করতে হবে এবং করব। খুব বেশি একটা সময় গড়ায়নি এখনও, যদিও প্রথম দিন থেকে উত্তর কোরিয়া নিয়ে আমি কড়াকড়িভাবেই কথা বলে আসছি। তবে আজ একটি দলিলে স্বাক্ষর করছি যা মানুষ ভেবেছিল অসম্ভব, কিন্তু সেটি সম্ভব হয়েছে। কেউ ভাবেনি এটি সম্ভব হবে। দেশে ফিরে গিয়ে কিম জং উন আপনার সম্পর্কে কি ভাববেন গ্রেটা ভ্যান সাস্টারেনের এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, আমার ধারণা তিনি আমাকে পছন্দ করবেন এবং আমিও তাকে পছন্দ করছি।
And I understand the past, and you know, nobody has to tell me he's a rough guy. He has to be a rough guy, or he has been a rough person. But we got along very well. He's smart, loves his people, he loves his country. He wants
তিনি বলছিলেন, অতীতের কথা ধরলে বলতে হয় তিনি একজন রুক্ষ ধরনের মানুষ ছিলেন। অনেকে বলেন হয়তো তিনি রুক্ষ ছিলেন, কর্কশ ছিলেন, কিন্তু আমাদের সঙ্গে অত্যন্ত ভালো আলোচনা করেছেন। তিনি আসলে একজন বিচক্ষণ। তিনি তার জনগণকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। তিনি অনেক ভালো কিছু করতে চান এবং সে কারণেই তিনি এই চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। কিন্তু তিনি তার জনগণকে অভাবের মধ্যে ফেলেছেন, না খাইয়ে রেখেছেন, তাদের প্রতি বর্বরতা দেখিয়েছেন। গ্রেটা ভ্যান সাস্টারেনের এমন প্রশ্নে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দেখুন তিনি তা করেছেন যা তিনি দেখেছেন আগে থেকে।
Look, he is doing what he's seen done. I mean, if you look at it, but I really have to go by today and by yesterday and by a couple of weeks ago, because that's really when this whole thing started.
বলছিলেন, আমাকে নিশ্চয় আজ, গতকাল বা আর কয়েকদিন আগের ঘটনার নিরিখে চলতে হবে। আমি তাকে যেভাবে দেখেছি সেভাবেই বলছি। কড়া না হলে বা নিষেধাজ্ঞা আরোপ না করলে কাজ হতো না। নিষেধাজ্ঞা আরোপ করাটা জরুরি ছিল। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং সবকিছু ঠিকঠাক না হওয়া পর্যন্তই থাকবে। পারমাণবিক অস্ত্র ধ্বংস না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ভয়েস অফ আমেরিকা উত্তর কোরিয়ার মানুষেরা শুনবেন, তাদের উদ্দেশ্যে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প কিছু বলতে চান কি না গ্রেটার, এমন প্রশ্নে প্রেসিডেন্ট বললেন,
Well, I think you have somebody that has a great feeling for them. He wants to do right by them. And we got along really well. We had a great chemistry. You understand how I feel about chemistry. It's very important. I mean, I know people where there is no chemistry. No matter what you do, it just don't have it.
প্রেসিডেন্ট বলছিলেন, বলতে চাই কেউ একজন আছেন তাদের প্রতি, উত্তর কোরিয়ার মানুষদের প্রতি, গভীর আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে তাদের প্রতি। তিনি তাদের জন্য ভালো কিছু করতে চান এবং আমাদের সঙ্গে ভালো আলোচনা হয়েছে সেসব নিয়ে। আমাদের মধ্যেকার রসায়ন ভালো ছিল আর এই রসায়ন মেলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমন অনেক মানুষ আছে যাদের মধ্যে কেমিস্ট্রি মেলে না কিন্তু তারা কাজ করেন, সেখানে কোনো প্রাণ থাকে না। আমাদের মধ্যে শুরু থেকেই রসায়ন মিলেছে, আমরা বিশ্বাস করছি উত্তর কোরিয়ার জন্যে অনেক ভালো কিছু করতে যাচ্ছি আমরা। সর্বশেষে গ্রেটা ভ্যান সাস্টারেন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং প্রেসিডেন্টও বলেন অনেকদিন পরও হয়তো তিনি ঘুমানোর একটু সুযোগ পাবেন।
Mr. President, nice to see you all the way from Washington.
That's true. It's been a long time. At some point I'll be able to go to sleep, I think, you know, get a little rest.
Indeed. Have a safe trip back, sir. Thank you, sir.
It's a great honor. Thank you.
Thank you.
ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং উনের এই ঐতিহাসিক বৈঠক নিয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় পশ্চিমবঙ্গের বর্তমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ তানভীর নাসরিনের প্রতিক্রিয়া পাঠিয়েছেন।
তাঁর আস্তিনে যে এরকম কত ট্রাম্প কার্ড লুকিয়ে আছে তা বোধহয় খোদ মার্কিন জনগণও জানত না। কিন্তু মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠক সেরে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিলেন তিনি অনেক চমকই দেখাতে পারেন। এবং মঙ্গলবার রাতে মার্কিন মুলুকের সবাই যখন ঘুমোতে যাবেন তখন অন্তত এই বিষয়ে নিশ্চিন্ত থাকবেন যে উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র উড়ে এসে ওয়াশিংটন বা সিলিকন ভ্যালিকে ধ্বংস করে দেবে না। গত 20 বছরে কোনো মার্কিন প্রেসিডেন্ট যেটা করে দেখাতে পারেননি ডোনাল্ড ট্রাম্প সেটাই তাঁর শাসনকালের দ্বিতীয় বছরে করে দিলেন। উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে নিয়ে এসে এই যে পরমাণু নিরস্ত্রীকরণের দিকে গোটা বিশ্বকে ঠেলে দেওয়া, এতে তো আমরা ভারতীয়রাও নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারছি। আর কে না জানে এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম বন্ধু যদি হয় ইসরায়েল তাহলে 2 নম্বরে অবশ্যই থাকবে নরেন্দ্র মোদীর ভারত। রাষ্ট্রনেতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মতোই নরেন্দ্র মোদীও তো ছকে বাঁধা রাস্তায় হাঁটেন না, প্রথা ভেঙে পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রীর নাতনির বিয়ের আমন্ত্রণ রক্ষায় চলে গিয়েছিলেন। বিশ্ব রাজনীতির এই নতুন নাটক বলিউড তো ছেড়ে দিন, হলিউডের যে কোনো সুপারহিট থ্রিলারকেও হার মানিয়েছে। আমেরিকা এবং উত্তর কোরিয়ার যুদ্ধ লাগবে এমনতর আশঙ্কা নিয়ে গোটা বিশ্ব যখন শঙ্কায় দুলছিল সেখান থেকে একেবারে ব্লকবাস্টার ক্লাইম্যাক্স সিঙ্গাপুরের মঙ্গলবারের এই শীর্ষ বৈঠক। এই বৈঠক নিয়ে বেজিং বা মস্কো কতটা চিন্তিত তা এখনই বলা যাচ্ছে না, কিন্তু আমেরিকার সঙ্গে সঙ্গে ভারতও যে অনেকখানি নিশ্চিন্ত হলো তা বলার অপেক্ষা রাখে না।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শ্রোতা বন্ধুরা, আমাদের কালকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ বৈঠক। আপনারা আপনাদের প্রশ্ন অথবা মন্তব্য অনুষ্ঠান চলাকালীন সময়ে ফোনে জানাতে পারেন অথবা ফেসবুক পেজে লিখে আমাদের জানাতে পারেন। ভারতের শাসক দলের বিরুদ্ধে জোট গড়বার জন্য আগেও চেষ্টা হয়েছে, কিন্তু এবার নতুন কি অথবা সাফল্যের সম্ভাবনা কতটা? ওয়াশিংটন থেকে বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন তাহিরা কিবরিয়া আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে।
গৌতম গুপ্ত, ভারতের লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনে শাসক দল বিজেপি তেমন একটা ভালো করতে পারেনি, ফলে আগামী লোকসভা নির্বাচন যা 2019 সালে অনুষ্ঠিত হবে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা চলছে। এখন কংগ্রেস অথবা বিজেপির সঙ্গে জোট গড়বার চিন্তাভাবনা নয়, বরং অন্য দলগুলো নিজেদের মধ্যে জোট গড়বার কথা চিন্তা করছে। তো এতে করে রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা কতটা দেখা দিয়েছে?
একেবারে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার মুখে, অর্থাৎ এতদিন প্রধানত কংগ্রেসকে কেন্দ্র করে অন্যান্য কিছু দল তার সঙ্গে জোট বাঁধত, কিন্তু 2014 সাল থেকে পরিস্থিতি একটু অন্যরকম হলো। বিজেপি যেহেতু ক্ষমতা এলো, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আরো কয়েকটি ছোট ছোট দল তারা ক্ষমতায় আসার চেষ্টা করছিল। কিন্তু এখন যা অবস্থা, কংগ্রেস এই প্রথম মেনে নিয়েছে যে তারাই যে বিরোধীদের, বিজেপি বিরোধীদের মধ্যে প্রধান দল, এই অহংকার আর রাখা চলবে না। সবাইকে একত্র করবার জন্য প্রয়োজনে নিজের গুরুত্ব হ্রাস করে, অর্থাৎ ওই ইংরেজিতে একটা কথা আছে না, স্টুপিং টু কনকার, সেই স্টুপিং টু কনকার করে তারা ভাবছে যে আমার আসল শত্রু বিজেপি, আমি যদি অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে একটু মানিয়ে চলি তাহলে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা আমরাই পাব। এই একটা খুব বড় বিষয়। আর এই যে ধরুন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি আর আরেকটি বিএসপি বলে একটি দল, তারা প্রায় জন্মশত্রু। একটি নেতা মুলায়ম সিং যাদব, আরেকটি নেতা মায়াবতী, কিন্তু তারা এখন প্রকাশ্যেই বলছেন যে তারা প্রয়োজনে আসন ছেড়ে দেবেন অপরকে, কিন্তু বিজেপির বিরুদ্ধে জয় হওয়াটাই গুরুত্বপূর্ণ কথা। তা এই ধরনের পরিস্থিতি আরো অন্যান্য রাজ্যেও দেখা যাচ্ছে। এই যে কয়েকদিন আগে কর্ণাটকে, সেটা বিধানসভা নির্বাচন, সেখানে কংগ্রেস বড় দল হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রিত্ব তারা ছেড়ে দিল জেডিএস দলকে। তার ফলে কি হলো, কংগ্রেস এবং তৃতীয় দল জেডিএস সভাগত করল। নির্বাচনের আগে কোনো এদের মধ্যে কিছু জোট হয়নি, কিন্তু নির্বাচনের পর যা ফল দাঁড়ালো, কংগ্রেস বুঝল তারাও একা পারবে না, বিজেপিও একা পারবে না, জেডিএসও পারবে না। তারা তখনই জেডিএস কে বললো যে চলো আমি আর তুমি জোট বাঁধি, যদিও আমি দ্বিতীয় বৃহত্তম দল, কিন্তু জেডিএস তুমি মুখ্যমন্ত্রিত্ব নাও, অর্থাৎ মূল ক্ষমতায় তুমি আসবে। এটাও কিন্তু একটা ভারতীয় রাজনীতিতে অভিনব ঘটনা যে যে বৃহত্তম দল বা দ্বিতীয় বৃহত্তম দল, সে এমন ভাবে রাজনৈতিক সংখ্যাটা ব্যবহার করতে চাচ্ছে যাতে তাদের কমন যে শত্রু বিজেপি তাকে হারিয়ে দেওয়া যায়। এখন এই জিনিসটা বিরোধী দলগুলো যে বুঝতে পারছে যে আমাদের মূল শত্রু যদি বিজেপি হয় তাহলে একটু অন্যভাবে চিন্তা করে বিজেপির বিরুদ্ধে প্রাক নির্বাচনী জোট না হলেও নির্বাচনোত্তর জোট বাঁধতে হবে। এইভাবে কর্ণাটকে কংগ্রেস আর জেডিএস ক্ষমতায় এসছে, এবং এই যে প্যাটার্নটা, এই নকশাটা ভবিষ্যতেও দেখা যাবে বলেই মনে হচ্ছে। কেন, একটা নতুন প্যাটার্ন তৈরি হলে অন্য দলগুলো জানে আমার সুবিধে না অসুবিধে, বা আগে যেটা অচিন্তনীয় ছিল এখন সেইটাকেই একটা বাস্তব করে দেখানো হচ্ছে। 2017 সালে, মানে মাত্র এক বছর আগে, উত্তরপ্রদেশে 403 আসনে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে 300 আসন জিতেছিল বিজেপি, কিন্তু এক বছরের মধ্যেই পরিস্থিতিটা বদলে গেল। সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টি, তারা প্রাক নির্বাচনী জোট ছাড়াই তারা এবার একসঙ্গে দাঁড়াবে বলে লোকসভা নির্বাচনের জন্য তারা ঘোষণা করেছে।
গৌতম গুপ্ত, এই যে আপনি বললেন এই এক বছরের মধ্যে আমরা বড় রকমের একটা পার্থক্য দেখতে পাচ্ছি, তো এই যে বড় রকমের একটা পার্থক্য এবং ছোট দলগুলো এগিয়ে এসেছে, এর কারণটা কি?
কারণ হচ্ছে ওরা দেখছে যে নিজেদের ক্ষমতা যখন পাচ্ছি না তাহলে এমন সব দলকে আমার সঙ্গী করতে হবে যেখানে বিজেপির বিরুদ্ধে আমার এবং সেই যে নতুন দলটি দুজনেই বিজেপির বিরুদ্ধে ক্ষমতায় আসতে চায়। বিজেপির বিরুদ্ধে ছোট দলগুলো একা তো সাফল্য পাচ্ছে না, তারা দুটি দল বা তিনটি দল জোট বেঁধে সাফল্য পাওয়ার চেষ্টা করছে এবং কোনো কোনো ক্ষেত্রে সাফল্য পাচ্ছেও। যেমন ধরুন এবার মহারাষ্ট্রে দীর্ঘদিনের বিজেপির সঙ্গী ছিল শিবসেনা, সেই শিবসেনা বলেই দিয়েছে আমরা 2019 বিজেপির সঙ্গে লড়বো না, আমরা একা লড়বো। শিবসেনা হচ্ছে বিজেপির মতোই, তাদের চিন্তাধারা, তাদের আদর্শ। কাজে অন্য সাধারণ কোন দল শিবসেনার সঙ্গে লড়াই করবে, জোট বাঁধবে, এটা সম্ভাবনা কম। কিন্তু তারা একটা দেখছে যে বিজেপির সঙ্গে জোট বাঁধলেও বিজেপি তাদের বিশেষ গুরুত্ব দেয় না, কেননা তারা সংখ্যায় বিজেপির অনেক পেছনে থাকে। সবাই নতুন করে ভাবছে যে এতদিন যে প্যাটার্নে আমরা কাজ করেছি, যে প্যাটার্নে জোট বেঁধেছি, যে প্যাটার্নে আমরা ভোটে লড়েছি, সেই প্যাটার্ন আর কাজ করছে, সুতরাং একটা নতুন কিছু ভাবা যাক, এইটাই হচ্ছে এর পেছনের কথা।
তো 2014 সালের নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে 2014 সালে উত্তরপ্রদেশ নির্বাচনী ফলে বড় পার্থক্য এনেছিল। তো 2019 সালের নির্বাচনে কি একই রকম হতে চলেছে বলে মনে করছেন?
উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক লোকসভা আসন 80টি, 2014 এ ওই 80টির মধ্যে 71টি আসন পেয়েছিল একা বিজেপি, তার সঙ্গে ছিল আরো আপনা দল বলে একটি ছোট দল, তারা পেয়েছিল দুটি, তাহলে 71 আর 2 হলো 73টি আসন। তা সেখানে এই যে বিএসপি বা সমাজবাদী পার্টি, এরা প্রত্যেকেই আলাদা ভাবে লড়েছিল, সেটাই সম্ভবত ওদের শিক্ষা হয়ে গেছে যে আলাদা ভাবে লড়ে কোনো লাভ নেই, আমরা নিজেদের রক্ত ক্ষয় করছি, কিন্তু একসঙ্গে লড়লে আমরা দুজনে মিলে বিজেপির চেয়ে বেশি পাবো, এটার সম্ভাবনাই বেশি, এবং সেই সম্ভাবনাকে সামনে রেখেই তারা এবার জোট বাঁধার কথা বলছে কয়েক মাস আগে থেকেই।
তো প্রাক নির্বাচনী জোট আর নির্বাচনোত্তর জোটে কি পার্থক্য হতে পারে?
এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ধরুন কর্ণাটকে যেটা হলো সেটা নির্বাচনোত্তর জোট, তিনজনে পরস্পরের বিরুদ্ধে মারামারি করে একটা এলো, তারপর তাদের আসন সংখ্যাগুলো বিচার বিবেচনা করে দেখা যাচ্ছে দুটি দল যদি জোট বাঁধে তাহলে তৃতীয় দলটি হেরে যাবে, এবং এই দুটি দলই তারা বিজেপির বিরোধী, আর এটা হচ্ছে নির্বাচনোত্তর জোট। আর প্রাক নির্বাচনী জোট, যেমন ধরুন এখন উত্তরপ্রদেশের কথাই বলি, সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টি উত্তরপ্রদেশের অন্য যে দুই প্রধান দল, তারা আগে থেকেই জোট বাঁধার কথা বলেছে, আশা করছে এই এই জোট বিজেপিকে পরাভূত করবে।
গৌতম গুপ্ত, বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের নির্বাচনী অঙ্কটা একটু জটিল, বিস্তারিত বলবেন কি?
নির্বাচনে একদিকে থাকে বামফ্রন্ট, আর ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, আর আছে কংগ্রেস, যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী, তাদের পারস্পরিক ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। আবার ওদিকে সিপিএম এর সমস্যা হচ্ছে, তারা জানে তাদের যা শক্তি ক্ষয় হয়েছে তারা একা এগোতে পারবে না। সিপিএম দলেও একটা প্রবল বিতর্ক আছে, তারা কি প্রয়োজনে বিজেপিকে হারাতে তারা পরস্পরের হাত ধরবে নাকি কংগ্রেস একেবারেই অচ্ছুত? এই বিতর্ক বহুদিন ধরেই চলছে, কংগ্রেসের হাত ধরে কখনো একা লড়ে, তার ফলে কিছুই হচ্ছে না, সিপিএম ক্রমশ পিছিয়ে পড়ছে। আবার অন্যদিকে কংগ্রেসের মধ্যেও পশ্চিম দিল্লিতে কংগ্রেস সোনিয়া গান্ধী, তিনি চান আমি লোকসভায় কতটুকু কত বেশি আসন সংখ্যা রাখতে পারি, আর পশ্চিমবঙ্গে সেখানে কংগ্রেস ক্রমশ একটা সাইনবোর্ড সর্বস্ব দলে রূপান্তরিত হচ্ছে, সেখানে তারা সিপিএম এর সঙ্গেও কখনো হাত মেলাতে চায়, কখনো আবার কংগ্রেসের সঙ্গেও হাত মেলাতে চায়। এইবার কি হবে বলা খুব মুশকিল, কেননা কংগ্রেস সিপিএম আর তৃণমূল কংগ্রেস, এদের এর মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসই একার ক্ষমতায় আসতে পারে বা লোকসভাতেও অনেক আসন পেতে পারে। তাই এইখানে একটা জটিলতা রয়েছে, হয়তো দিল্লিতে দেখা গেল সিপিএম এর সঙ্গে বা কিংবা কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা বোঝাপড়া হলো, কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না, সেগুলো যে কি হবে বলা খুব মুশকিল, কেননা স্থানীয়ভাবে যারা এই দলগুলোর নেতা তারা তাদের নিজেদের সুবিধে মতো বিচার করেন, সেইভাবে তারা জোট গড়তে চান, কিন্তু শেষ পর্যন্ত একটি সর্বভারতীয় দলের পক্ষে সর্বভারতীয় স্বার্থটাই আসল কথা।
গৌতম গুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
বাংলাদেশে শিশু শ্রমের মাত্রা কমলেও ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিকের সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে বলে দাবি করেছেন শিশু অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনসমূহ। এই প্রেক্ষাপটে বাংলাদেশসহ সমগ্র বিশ্বে মঙ্গলবার পালিত হয়েছে শিশু শ্রম প্রতিরোধ দিবস। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা আইএলও এর সর্বশেষ এক পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে 16,80,00,000 শিশু নানাভাবে শ্রমে জড়িত। এদের প্রায় অর্ধেক বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত। 2013 সালে বাংলাদেশে পরিচালিত জাতীয় শিশু শ্রম জরিপের তথ্য মোতাবেক বাংলাদেশে প্রায় 34,00,000 শিশু নানা ধরনের শ্রমের সাথে জড়িত। এর মধ্যে 12,80,000 শিশুই ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। ওই জরিপে বলা হয়েছে 2006 সালের তুলনায় দেশে শিশু শ্রমের পরিমাণ অর্ধেকের বেশি কমেছে। তবে শিশু শ্রম রোধে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের মতে দেশে সার্বিকভাবে শিশু শ্রম কমলেও জরিপে যতটা বলা হচ্ছে ততটা নয়। তাদের মতে দেশে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম কমার পরিবর্তে ক্রমাগত ভাবে বাড়ছে। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল শহীদ। তিনি বলেন,
বাংলাদেশে শিশু শ্রমের অবস্থা যদি আমরা বিবেচনা করি বা পর্যালোচনা করি, এটা 2013 সালে সম্পাদিত যে সমীক্ষা, জাতীয় পর্যায়ে শিশু শ্রমের উপর যে সমীক্ষাটা করেছিল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে, সেই পরিসংখ্যানে দেখা যায় যে সাধারণভাবে শিশু শ্রমের সংখ্যা অর্ধেক বা তার চেয়ে কিছু বেশি কমে গেছে 2006 সালের যে পরিস্থিতি ছিল তখনকার জরিপের সাথে যদি তুলনা করা হয়। আর ওই জরিপ বলছে যে ঝুঁকিপূর্ণ কাজের সাথে সম্পৃক্ত শিশুর সংখ্যা কমে নাই, খুব সামান্য বেড়েছে। এই দুইটা পরিসংখ্যান বা ডেটা যেটা ওনারা বের করেছেন বা প্রকাশ করেছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বলি যে আমাদের যে অবজারভেশন, আমাদের যে চারপাশে যে আমরা সাদা চোখে যা দেখি তাতে আমাদের কিছুটা রিজার্ভেশন আছে এই পরিসংখ্যানের ব্যাপারে। শিশু শ্রম অবশ্যই কমেছে, আমরাও স্বীকার করি, কিন্তু সেটা একেবারে 60-62% কমে গেছে কিনা এইটা নিয়ে আমাদের একটু সংখ্যা আছে, সন্দেহ আছে, দ্বিমত আছে। আর ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা বেশ বেড়েছে এবং এটা আরো বাড়ছে। এটা যদি এখনই থামানো না যায় তাহলে যেটা বাংলাদেশ সরকার লক্ষ্য নির্ধারণ করেছে এসডিজির সাথে সঙ্গতি রেখে 2021 সালের মধ্যে সব ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদেরকে বের করে আনবে। 21 সাল কিন্তু খুব বেশি দূরে না, এবং এইটা যদি এখনই যদি কাজ শুরু করা না হয়, সমন্বিত ভাবে কাজ উদ্যোগ নেওয়া না হয়, তাহলে পরে কিন্তু 2021 সালের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজের থেকে শিশুদেরকে প্রত্যাহার করে নিয়ে আসা সম্ভব হবে না। এইটা লক্ষ্য লক্ষ্যই থেকে যাবে। আর 2025 সালের মধ্যে নির্ধারণ করেছে লক্ষ্য বাংলাদেশ সরকার যে সব ধরনের শ্রম থেকে শিশুদেরকে মুক্ত করবে। সেইটার জন্য আমাদের হাতে এখনো প্রায় 7 বছর সময় আছে। 7 বছর সময় যথেষ্ট যদি পরিকল্পিত ভাবে কাজ করা হয়, কিন্তু লক্ষ লক্ষ শিশু এবং এটা যদি খুব সুপরিকল্পিত ভাবে কাজ শুরু করা না হয় এবং তা যদি জিমে তালায় করা হয়, কোন মনিটরিং এর ব্যবস্থা না রাখা হয়, তাহলে কিন্তু এই 7 বছর কোনো 25 সাল তো এরপরে 30 সালও এটা সম্ভব হবে কিনা সন্দেহ আছে। এই লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সরকার করেছে এসডিজির সাথে সঙ্গতি রেখে। এটা হল একটা দিক। আর আমরা ঝুঁকিপূর্ণ শ্রমের কথা যদি বলি, এই সংখ্যাটা আমি একটু আগেও বলেছি যে বাড়ছে, এটা কমছে না কোনোভাবেই। এবং এর বাড়া আরেকটা দিক হচ্ছে নতুন নতুন কতগুলো শ্রম যুক্ত হচ্ছে যেগুলো ঝুঁকিপূর্ণ, যেখানে আগে হয়তো শিশুরা খুব কম ছিল বা ছিলই না বলা যায়, সেই সমস্ত শ্রমেও তারা অধিক সংখ্যায় যুক্ত হচ্ছে। যেমন পরিবহন সেক্টরে শিশুরা ছিল আগেও, 10 বছর আগেও ছিল, কিন্তু গত 4-5 বছরে বা 7 বছরে পরিবহন সেক্টরে শিশুদের সংখ্যা অনেক বেড়ে গেছে, অনেক। এবং এটি কিন্তু ঝুঁকিপূর্ণ তালিকার মধ্যে আছে, সরকার কর্তৃক যে অনুমোদিত তালিকা ঝুঁকিপূর্ণ শ্রমের, তার মধ্যে এটি একটি অন্যতম কাজ শিশুদের জন্য। তারপরে এই যে পরিবহন সেক্টর, এখানে কিন্তু কোনো সমীক্ষা নাই, কোনো জরিপ নাই, কোনো গবেষণা নাই, না সরকারের দিক থেকে না বেসরকারি উদ্যোগে। এবং এতে কাজও তেমন হচ্ছে না, কারণ কাজ করতে গেলে গবেষণার ডেটা লাগবে, যেহেতু ডেটা নাই, গবেষণা নাই, কাজও হয় না। এই অর্থে বলা যেতে পারে এটা আমাদের দিক থেকে বা সবার দিক থেকে এটা অনেকটা দৃষ্টির বাইরেই থেকে যাচ্ছে এখন পর্যন্ত।
শহীদ সাহেব, আমার একটা প্রশ্ন আছে, এটা করার জন্য আমাদের কি করতে হবে সে সম্পর্কে যদি একটু আলোকপাত করেন।
সেটা করতে গেলে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে এবং তার জন্য বাজেট বরাদ্দ রেখে মধ্যবর্তী মূল্যায়ন এবং মনিটরিং এগুলোর ব্যবস্থা রেখে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে হবে, এবং এই উদ্যোগটা নিতে হবে সরকারকে। এবং সরকার একা পারবে না, সরকার এখানে সম্পৃক্ত করতে হবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বেসরকারি সংগঠন, সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা শিশু শ্রমের উপরে কাজ করে, যাদের ট্র্যাক রেকর্ড ভালো, তাদেরকে ইনভলভ করতে হবে। তবে সরকার এখানে ওভারসি করবে, আরেকটা কাজ জায়গায় এখানে ইনভলভ করতে হবে, লোকাল গভর্নমেন্টকে ইনভলভ করতে হবে, কারণ সিটি কর্পোরেশন, তারপরে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এদেরকে যদি ইনভলভ করা না হয় তাহলে মনিটরিংটা খুব ভালো হবে না। এদেরকে ইনভলভ করলে তারা সব জানে তাদের লোকাল এরিয়াতে কোন কোন ধরনের কাজের সাথে শিশুরা বেশি জড়িত যুক্ত। এইভাবে যদি সমন্বিত উদ্যোগ নেওয়া হয় এবং তার যদি মনিটরিং ব্যবস্থাটা খুব শক্তভাবে থাকে, যৌথ মনিটরিং, শুধু সরকারি লোকরা একা করলে হবে না, সেখানে আদার স্টেক হোল্ডারদেরকেও রাখতে হবে মনিটরিং এর জায়গায়, যৌথভাবে হবে এবং মধ্যবর্তী ধাপে ধাপে মূল্যায়ন হতে হবে। 5 বছর প্রজেক্ট দিল, 5 বছর পরে মূল্যায়ন করলে হবে না, বছর বছর বা 6 মাস পর মূল্যায়ন করতে হবে, তাহলে সেটা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব মাঝখানে, এবং তারপরে বছর শেষে বা পিরিয়ড শেষে প্রতিক্রিয়া শেষ হওয়ার পরে আমরা একটা রেজাল্ট আশা করতে পারি, একটা ভালো কাঙ্ক্ষিত ফল আশা করতে পারি।
আব্দুল শহীদ বলেন, শিশু শ্রম বন্ধের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, তবেই সমাজ তথা বাংলাদেশকে শিশু শ্রমের অভিশাপ থেকে মুক্ত করা যাবে বলে তিনি মনে করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার আমাদের নিয়মিত আয়োজন ইংরেজি শিক্ষার আসর, এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজকে আমরা সামনের দিনগুলোতে আমাদের আশা আমাদের প্রত্যাশার কথা তুলে ধরার নিয়ম নিয়ে আলোচনা করব।
মানে ঠিক বুঝলাম না তো, আশা আর প্রত্যাশার নিয়ম?
আসলে বিষয়টা একটু বুঝিয়ে বলি, ঠিক আশা প্রত্যাশার নিয়ম নয়, সেই আশা প্রত্যাশার ইংরেজিতে ব্যক্ত করার নিয়ম।
আর একটু বুঝিয়ে বলবেন কি?
নিশ্চয়ই। ভবিষ্যতে আমরা কি আশা করছি, মানে ইংরেজিতে যাকে বলে উইশ, সেই উইশকে কিভাবে প্রকাশ করতে হয় তারই নিয়ম নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব।
এবার বুঝেছি ব্যাপারটা।
তাহলে এসো এখন প্রথমে শোনা যাক লুসিয়া আর কাভি ভবিষ্যতে উইশ প্রকাশের ব্যাপারে কি ভাবছে।
Is there something you can't do but you wish you could?
Do you know of something that will not happen tomorrow but you wish it would?
This is fun. How about this one? Are there things you don't know but you wish you knew?
How about just wishing to know the correct way to use the verb wish?
That might be wishful thinking.
হ্যাঁ, প্রথমে লুসিয়া কাভেকে জিজ্ঞেস করছে যে এমন কিছু যা সে করতে পারছে না অথচ করার ইচ্ছে আছে।
হ্যাঁ, তার মানে কাভে বলছে আমরা হয়তো জানি যে এই আশা ভবিষ্যতে পূর্ণ হবে না, তবু যেন বলছি আহা যদি পূরণ হতো।
তার মানে ভবিষ্যতের জন্যে প্রায় অসম্ভব আশা।
হ্যাঁ, অনেকটাই তাই। লুসিয়া আরেকটা বাক্য বলল যে এমন কি কোনো ব্যাপার আছে যা তুমি জানো না কিন্তু তোমার মনে হচ্ছে আহা যদি জানতাম।
হ্যাঁ, আর তখনই তো কাভে একটা মজার কথা বলল।
কি কথা বলো তো?
কাভে বলছে, এটা বললে কেমন হয়, আমার ইচ্ছে যে আহা উইশ শব্দটি ব্যবহার করার শুদ্ধ নিয়মটা যদি জানতাম।
হ্যাঁ, আর লুসিয়া যদিও এটাকে উইশফুল থিঙ্কিং বলছে, তবু এই ব্যাপারে আলোচনার সূত্রপাত করছে।
এই উইশফুল থিঙ্কিং কথাটা ঠিক বুঝলাম না।
আসলে উইশফুল থিঙ্কিং এই এক্সপ্রেশনটা ব্যবহার হয় মূলত এটা বোঝাতে যে তুমি যেটা ভাবছ বা মনে করছো সেটাই পাওয়া যাচ্ছে অথচ বাস্তবে তা কিন্তু নয়, অনেকটা যেন আকাশ কুসুম কল্পনার মতো।
এবার বুঝলাম ব্যাপারটা।
তবে এ প্রসঙ্গ নয় আমাদের আজকের অনুষ্ঠানের মূল যে প্রসঙ্গ, অর্থাৎ ভবিষ্যতে উইশ বোঝানোর নিয়ম, সে প্রসঙ্গে এসো এখন শোনা যাক লুসিয়া আর কাভের মধ্যকার এই সংলাপ।
English speakers use the verb wish to express the desire for something that seems difficult to get. They generally use wish before a noun clause, a group of words with a subject and a predicate.
Speakers make wishes about the future, present and past.
এখানে তো লুসিয়া আমাদের বলছে যে ইংরেজি ভাষাভাষীরা উইশ ভার্বটি ব্যবহার করেন এমন ইচ্ছে প্রকাশ করার জন্য যা পূরণ হওয়া খুব কঠিন একটা ব্যাপার,
আর তারা সাধারণত এই উইশ শব্দটি নাউন ক্লজের আগে বসান।
তাহলে এই নাউন ক্লজ এটা কি?
ওই যে লুসিয়া বলল যে নাউন ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই থাকে।
হ্যাঁ, বুঝতে পারছি। আর কাভে আমাদের মনে করিয়ে দিল যে আমরা সাধারণত ভবিষ্যৎ, বর্তমান কিংবা অতীতের ব্যাপারে আমাদের উইশ ব্যক্ত করে থাকি।
হ্যাঁ, তবে এখন আমরা দেখব ভবিষ্যৎ বা ফিউচারে এই উইশ ব্যক্ত করতে কি ধরনের বাক্য ব্যবহার করা হয়?
Tom can't come to the office tomorrow.
How would this statement change if the speaker were to express a wish about Tom?
I wish Tom could come to the office tomorrow.
Here, the speaker is actually expressing displeasure that Tom will not be at the office. They want Tom at the office.
এখানে তো লুসিয়া বলছে যে টম কাল অফিসে আসতে পারবে না।
হ্যাঁ, আর সেই সূত্রেই কাভে জানতে চাইছে যে বক্তা যদি এরকম ইচ্ছে প্রকাশ করতে চান যে তিনি আশা করছিলেন টম কাল অফিসে আসবে, তাহলে বাক্যটা কিরকম হবে?
হ্যাঁ, এর উত্তরে লুসিয়া বলছে আই উইশ টম কুড কাম টু দ্য অফিস টুমরো।
তার মানে হচ্ছে আমি আশা করছিলাম টম যদি কাল অফিসে আসতো। অর্থাৎ বক্তা টমের অফিসে না আসার ব্যাপারে যেন এক ধরনের অসন্তোষ প্রকাশ করছেন।
হ্যাঁ, তার মানে টম অফিসে আসলে তারা খুশি হতো।
হ্যাঁ সাবরিনা, বাক্যের তাৎপর্যটা ঠিক ওরকমই।
তবে এখানে আমার একটা প্রশ্ন ছিল, বক্তা তো এখানে তার ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে কথা বলছেন, কিন্তু ভার্বটা পাস্ট টেন্স কেন?
বাহ, খুব চমৎকার প্রশ্ন করেছ। একই ধরনের জিজ্ঞাসা কিন্তু লুসিয়ার মনেও রয়েছে।
It's strange, but even though the speaker is expressing a wish about the future, they're using the past tense. In this case, could. The past tense of the modal verb can.
I wish Tom could come to the office tomorrow.
Tom will tell me the truth is another example.
If you know Tom will not tell you the truth, you could say, I wish Tom would tell me the truth.
হ্যাঁ, তাই তো। লুসিয়াও বলছে যে ব্যাপারটা আপাত দৃষ্টিতে একটু যেন বেখাপ্পা, যে ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যাশা প্রকাশ করতে গিয়ে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে।
লক্ষ্য করো সাবরিনা, এখানে ক্যানের বদলে কুড ভার্বটি ব্যবহার করা হলো।
আরেকটা জিনিসও কিন্তু আমার কাছে বেশ ব্যতিক্রমী মনে হচ্ছে।
কোন জিনিসটা বলো তো?
এই যে বাক্যটা, আই উইশ টম কুড কাম টু দ্য অফিস টুমরো, এই বাক্যে একই সঙ্গে প্রেজেন্ট এবং পাস্ট ভার্ব ব্যবহার করা হয়েছে।
বাহ, ঠিক বলেছো তুমি। এই বাক্যে উইশ হচ্ছে প্রেজেন্ট এবং কুড হচ্ছে পাস্ট মডাল ভার্ব। আচ্ছা সাবরিনা, কাভে আরেকটা বাক্য বলছে টম উইল টেল মি দ্য ট্রুথ, এই বাক্যটাকে উইশ দিয়ে ব্যবহার করলে কিরকম হবে বলো তো?
হ্যাঁ, বাক্যটা হবে আই উইশ টম কুড টেল মি দ্য ট্রুথ।
কারণটা কি বলো তো?
আমার মনে হচ্ছে বক্তা ধরেই নিচ্ছেন যে টম সত্যি কথা বলবে না।
হ্যাঁ, ঠিক বলেছ সাবরিনা। এখন আই উইশ আই কুড কন্টিনিউ দিস প্রোগ্রাম লঙ্গার,
মানে
আমিও বলতে চাইছি আহা, এই অনুষ্ঠানটি যদি আরো কিছুক্ষণ চলত। আর তাতেই আমি আজকের এই এভরিডে গ্রামার অনুষ্ঠানটি শেষ করার একটা আভাস দিলাম। তবে যাবার আগে জানিয়ে রাখি, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন, শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকেও।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের আজকের সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এখন খেলার খবর জানাচ্ছেন রোকেয়া হায়দার।
খেলার খবর শুধু আমি একাই নয় সঞ্জনা, ওই টেলিফোনে অপর প্রান্তে রয়েছে আহসানুল হক, সে আবার বাড়ি থেকে নানান খবর জানাবে। আহসান, লাইনে আছো?
নিশ্চয়ই আছি, ধন্যবাদ।
আচ্ছা, তোমাকেও ধন্যবাদ। তুমি সেখান থেকে আমাদের কি খবর দিতে চাও বা কি খবর জানতে চাও?
প্রথমেই বলতে হয় যে আজকে ওয়াশিংটন ডিসিতে
বিরাট সমাবেশ, হ্যাঁ,
স্ট্যানলি কাপ বিজয়ের পর আজকে তারা যে শোভাযাত্রা করছে ওয়াশিংটন ক্যাপিটালস,
বিজয় উৎসব চলেছে,
এটা হচ্ছে আইস হকি এবং স্ট্যানলি কাপ বিজয়ে তারা 44 বছরের ইতিহাসে এই প্রথম ওয়াশিংটন ক্যাপিটালস জিতল এই শিরোপাটা, এবং তারা পরাজিত করল ভেগাস গোল্ডেন নাইটস কে। এবং এই ওয়াশিংটনের দলগুলোর মধ্যে সুপার বোলে 1992 সালে শেষ জিতেছিল ওয়াশিংটন রেডস্কিনস, এবং তখন এই ডিসিতে রাজধানী আমেরিকার সেখানে বিশাল উৎসব হয়েছিল। এবং তারপর এই আইস হকিতে, এবং মজার ব্যাপার হচ্ছে যে আইস হকিতে এই ওয়াশিংটন ক্যাপিটালস এর যিনি অধিনায়ক এবং যিনি
অসাধারণ, তিনি হচ্ছেন আবার রাশিয়ার বংশোদ্ভূত,
তার জন্ম হচ্ছে রাশিয়াতে,
আলেকজান্ডার অফ চেন।
হ্যাঁ, তো সেইটা একটা খুব
ইন্টারেস্টিং। এবং আলেকজান্ডার তো সেরা খেলোয়াড়ের খেতাবটাও পেলেন, ক্যাপিটালের অধিনায়ক হিসেবেই নয়, খেলোয়াড় হিসেবে সেরা খেলোয়াড়ের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের যে শিরোপা থাকে সেটা পেয়েছেন আলেকজান্ডার। এবং আরেকটি মজার কথা যে আজকে কিন্তু রাজধানী শহরে যেটা বিজয় উৎসবের কথা তুমি উল্লেখ করছিলে, বেলুন প্ল্যাকার্ড এসব নিয়ে আছে, এবং সবাই লাল কমলা রঙের জামা পরে এবং রাস্তায় ছুটছে। মজা হচ্ছিল যে যখন সেই ভিড়ের মধ্যে দিয়ে আমি গাড়িতে আসছিলাম, গাড়ির জানলার কাঁচ নামানো, এবং অবশ্যই মানে উৎসব চলছিল যখন তখন হাত নাড়ছিলাম, অনেকে হয়তো মনে করলেন যে আমিও সেই ভক্ত দর্শকদের দলে, একেবারে গাড়ির কাছাকাছি এসে কেউ জার্সি পরে, কেউ জার্সি কিনছে, বেলুন কিনছে, অনেক কিছু সুবেনের বিক্রি হচ্ছে। তো এই সমস্ত মানে বিজয় উৎসব দেখতে দেখতে আমি অফিসে ফোন করলাম কবির ভাইকে, তখন বললাম যে কবির ভাই আজকে তো আমি আসতে পারছি না, এখন দেরি হয়ে যাচ্ছে, আপনাকে মিটিংয়ে যেতে হবে। তো কবির ভাই তখন একটু আমতা আমতা করে বললেন কত দূরে আছেন? আমি বললাম যত দূরেই থাকি, 10 মিনিটের পথ, যেতে হয়তো 10 ঘন্টা লেগে যাবে এই ভিড় ঠেলে। তো ঠিকই তাই, 10 ঘন্টা লাগেনি, কিন্তু লেগে গেল আধ ঘন্টার উপরে। তো সেই সব মানে আধ ঘন্টা দেরি হওয়াতে আমি সেই বিজয়া উৎসবের উল্লাসের কিছুটা শরীর হলাম।
না রোকেয়া, আপনি কিন্তু একটা কথা বললেন না, যে ওই দর্শক যারা ছিল হাজারে হাজারে, তারা যেরকম লাল এবং কমলা রঙের জার্সি এবং পোশাক পরেছিল, আপনিও তো সেরকম পোশাকই পরেছিলেন।
সেটা দেখে অনেকে মনে করলো যে আমিও সেই দলেই আছি।
হ্যাঁ হ্যাঁ,
তো আসান এই মুহূর্তে স্ট্যানলি কাপের বাইরে যেতে হবে আমাদের, কারণ রাশিয়ার দিকে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবলের 2018 সালের। প্রথম দিনের খেলা, উদ্বোধনী ম্যাচ 14 জুন রাশিয়া এবং সৌদি আরবের মধ্যে।
হ্যাঁ, এবং আজকে আমরা জানি যে মস্কোর কাছেই আর্জেন্টিনা দলের যে ট্রেনিং হচ্ছে সেখানে বিশ্বখ্যাত মেসি, লিওনেল মেসি,
মানে এই মুহূর্তে বিশ্বের সর্বসেরা ফুটবলার যাকে বলা হচ্ছে,
এবং মেসির খেলা ট্রেনিং বা অনুশীলন দেখতে হাজার হাজার সমর্থকরা সেখানে জড়ো হয়েছিলেন, এবং এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনি ভেঙে অনেক অনেক সমর্থক ঢুকে পড়েন, ঘিরে ধরেন, মেসির কাছ থেকে অটোগ্রাফ নেন, এবং এইটা একটা ঘটনা। এবং
শোনো একটা জিনিস আসান, অনেক সময়
অনুশীলন করে,
হ্যাঁ এমনি তো ভিড় ঠেলে সব মানে ঢুকে যায়, কিন্তু সেখানে টিকিট বিক্রি হচ্ছে মেসির খেলা দেখার জন্য। এবং আমি মনে করে দিতে পারি আমার শ্রোতা দর্শকদের অনেকেরই হয়তো মনে থাকতে পারে, আমি যখন প্রথম ভয়েস অফ আমেরিকাতে এসেছিলাম 1983 সালে, সেটা বলছি 1982 সালের ইটালির বিশ্বকাপ জয়ের পরপরই এখানে এসেছিল প্লাতিনি, এখানে এসেছিল এবং পাওলো রোসি বিশ্বকাপে যখন পরপর হ্যাট্রিক করেছিল, মনে আছে আসান, ইটালির দলে বিশ্বকাপ জয়ে সে 3টি গোল করার পর তখন পাওলো রোসি এবং এখানে এসেছিল, তারা দুজনেই প্লাতিনি ছিল, পাওলো রোসি ছিল। এবং মজা হয়েছিল কি, দুজনের কাছ থেকে মন্তব্য নেব, হঠাৎ করে দেখা গেল পাওলো রোসি বেরিয়ে যাচ্ছে ইটালিয়ান ভাষায়, আমার সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি ইটালিয়ান ভাষা বলতে পারতেন, ফ্রেঞ্চও বলতে পারতেন, এবং দুজনের কাছে ছুটাছুটি করতে করতে প্লাতিনি একসময় বেরিয়ে গেলেন পাওলো রোসির মন্তব্য নিয়ে, আমি ফিরে এলাম স্টুডিওতে। আরেকটি কথা বলি, এবার যেটা আলোচিত হচ্ছে যে 736 জনের মতো খেলোয়াড় এবারে এই বিশ্বকাপে অংশ নিচ্ছে বিভিন্ন দলে, 32টি দলের মধ্যে, এবং তাদের মধ্যে 82 জন বলা হচ্ছে তারা যে জার্সি পরে যে দলের হয়ে খেলছেন তার বাইরে কিন্তু তারা জন্ম নিয়েছেন আর কি, তারা অন্য দেশে জন্ম নিয়েছেন। যেমন যুক্তরাষ্ট্রে জন্ম না নিয়ে আলেকজান্ডার এবারে স্ট্যানলি কাপ জিতে সেরা খেলোয়াড় হলেন, সেরকম বিশ্বকাপেও কিন্তু আছে। এবং ফরাসি দলে, ফ্রান্সে যারা আছে, ফ্রান্স থেকে অন্য দেশে জন্মগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা সবচাইতে বেশি, 9 জন জন্মেছেন টিউনিসিয়ায়, মরক্কো, সেনেগাল থেকে 8 জন করে, মানে তারা মরক্কো এবং সেনেগালে জন্ম নিয়েছেন, তারা ফ্রান্স দলে, ফরাসি দলে খেলছেন। এবং তার একটি কারণ আছেন, বলতে পারো কেন
কারণটি কি?
কারণটি হচ্ছে যে একসময় কিন্তু ফ্রান্স এই দেশগুলোকে শাসন করত, বিগত শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এরা ফরাসি শাসন অধীনে ছিল, এবং সেই জন্যই এই খেলোয়াড়রা সেখানে জন্ম নিয়েছেন, তিউনিসিয়া, মরক্কো, সেনেগাল, যা ফ্রান্সের অধীনে ছিল, এবং সেই জন্যে তারা এখন ফরাসি দলে আসছে, খেলছে এবং ফ্রান্সের জার্সি পরে খেলতে যাচ্ছে। আর যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছেন একজন খেলোয়াড়, কিন্তু এখন এশিয়ায় জাপানের হয়ে খেলছেন, মাত্র 2 বছর বয়সে, এখানে তার মা বাবা ছিলেন এবং তিনি চলে গিয়েছিলেন, তো যাই হোক 2 বছর বয়সে চলে গিয়েছিল মা বাবার সাথে, তখন মা বাবা এখানে কাজ করতেন, এখানে থাকতেন, এখন জাপানের হয়ে খেলছে, ওটুকু বোধ হয় নাম তার। তো এইভাবে বিভিন্ন দলে বিভিন্ন দেশের খেলোয়াড়রা যারা অন্য দেশে জন্ম নিয়েছেন, বড় হয়েছেন এবং তারপরে এই অন্য দেশে গিয়ে বসবাস করছেন, সেরকম অনেক আছে। সুইজারল্যান্ড দলেও অনেকে রয়েছেন যারা বাভেরিয়ান অঞ্চলে জন্ম নিয়েছেন, বসনিয়া হার্জেগোভিনায় জন্ম নিয়েছেন, তারা সার্বিয়া, ক্রোয়েশিয়ার হয়ে খেলছেন। নেদারল্যান্ডস এবার বিশ্বকাপে নেই, কিন্তু নেদারল্যান্ডসে জন্মগ্রহণকারী অনেক খেলোয়াড় অন্যান্য দেশে গিয়ে খেলছেন। তো আসান, আমাদের হাতে কিন্তু আর সময় নেই।
হ্যাঁ নিশ্চয়ই, আমরা আবার কালকে খেলার খবরে আরো খবর দেব।
আচ্ছা সঞ্জনা, খবরের ঘোষণা দেবার আগে ছোট্ট একটা আমাদের স্থানীয় আঞ্চলিক একটা খবর, বিভাগীয় খবর দর্শক শ্রোতাদের জানিয়ে দিই। আজকে কিন্তু রোকেয়া হায়দারের জন্মদিন, তো আপনারা সবাই, আমরা অভিনন্দন জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি, আপনারা দোয়া করবেন। হ্যাঁ সঞ্জনা
জি, আপনাকে আমিও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে।
এখন খবরে যাই।
জি অবশ্যই, এখন খবরে যাই। খবর শুরু হচ্ছে,
শুরু করছি আমাদের ঢাকা সংবাদদাতার একটি রিপোর্ট দিয়ে। ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টের মুখবন্ধে বলছেন যে কারাগার অন্তরীণ অসুস্থ বেগম খালেদা জিয়াকে হাসপাতালে পাঠানোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত পাল্টাবে না, বড়জোর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো যেতে পারে বলে জানিয়েছে তারা। মতিউর রহমান চৌধুরীর রিপোর্টটি এরকম।
অসুস্থ খালেদা জিয়াকে হাসপাতালে পাঠানোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত পাল্টাবে না, বড়জোর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমনটাই বলেছেন। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা ইউনাইটেড হাসপাতালে পাঠানোর আর্জি জানান। তারা বলেন যাবতীয় খরচ পরিবার বহন করবে। এর আগে সরকার খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বেগম জিয়া এতে রাজি হননি। এই অবস্থায় খালেদার চিকিৎসার বিষয়টি বিতর্কের মধ্যেই ঢেকে থাকছে বলে মনে হয়। গত 5ই জুন খালেদা জিয়া হঠাৎ করে কয়েক মিনিটের জন্য জ্ঞান হারান, এই তথ্য জনসমক্ষে আনেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। সিএমএইচে নেয়ার প্রস্তাব সম্পর্কে খালেদা জিয়া কিংবা বিএনপি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। একজন ঊর্ধ্বতন কারা কর্মকর্তা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সরকারের সর্বশেষ মনোভাব জানান, তবে খালেদা জিয়া কি বলেছেন তা জানা সম্ভব হয়নি। একজন বিএনপি নেতা অবশ্য বলেছেন এই প্রস্তাব সম্পর্কে খালেদা জিয়াই ভালো বলতে পারবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর এবার পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে।
কংগ্রেসের ওবিসি শাখার কর্মীদের সভায় রাহুল গান্ধী দাবি করেছেন যারা আড়ালে থেকে কাজ করেন তারা কখনো উপকৃত হন না, তাদের পরিশ্রমের ফসল ভোগ করে অন্যরা, দক্ষ লোকজনের পুরস্কার নেই ভারতে, কৃষকরা কঠোর পরিশ্রম করেন কিন্তু মোদিজির অফিসে তাদের দেখা মিলবে না। কংগ্রেস সভাপতি বলেছেন 15 জন শিল্পপতিকে 2.5 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু কৃষক কিছুই পায়নি, ঋণ মকুব হয়েছে 15 জনের জন্য কিন্তু যে কৃষক আত্মহত্যা করেই যাচ্ছে তার শিশু সন্তানরা কেঁদেই চলেছে, ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদ বেড়ে 1000 কোটি টাকা ছুঁয়েছে বলেও দাবি করেছেন তিনি, ভারতে স্কিল বা দক্ষতার ঘাটতি রয়েছে। সরকারের এই অবস্থানকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী বলেন এটা ঠিক নয়, কর্তা ব্যক্তিরা বিষয়টা বুঝতে ব্যর্থ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আর ওদিকে সিঙ্গাপুরে স্বাক্ষরিত চুক্তিপত্রে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণভাবে পরমাণু মুক্ত করার ব্যাপারে তাঁর অটল দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রতি নিরাপত্তা সুরক্ষার প্রতিশ্রুতির উল্লেখ করেছেন। সঞ্জনা।
সংক্ষিপ্ত সংবাদ পড়ছিলেন সরকার কবিরউদ্দিন, এবং সেই সঙ্গে আমাদের আজকের বাংলা অনুষ্ঠান এই পর্যন্তই। আগামীকালের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, আমাদের প্রকৌশলী আজকে ছিলেন রব ম্যাকলিন, ফেসবুকে সহায়তা করেছেন সাবরিনা চৌধুরী। আগামীকাল আবারও দেখা হবে, আমরা আরও খবর নিয়ে আসব, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.